আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ويقول الله سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العلي العظيم شمانيت الدين دردي مسلمان بھائي او بونيرا আপনারা যে যেখান থেকে কাছে থেকে দূরে থেকে দেশে থেকে বিদেশে থেকে আমাদের এই মহতি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন এর উত্তম বিনিময় দুনিয়াতেও দান করেন আখেরাতেও দান করেন, এই শুভকামনা করে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। গতকালকেই আপনাদের সামনে ঘোষণা করা হয়েছিল যে আজকে আমাদের আলোচ্য বিষয় হল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে ইবাদত বন্দেগী করার শরীয়ত বিধান কি। এই সব কিছুর আগে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার একটি আয়াত সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে চাই। সেটি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদীকে একটি খেতাব দিয়েছেন, টাইটেল দিয়েছেন, যেটি অন্য কোন উম্মতকে তিনি দেননি। সেটি কি? এই উম্মত হল উম্মাতান ওয়াসাতা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। মধ্যমপন্থী উম্মতের অর্থ কি? যার মাঝে ইফরাত থাকবে না, তাফরিত থাকবে না, কোনো ধরনের সীমালঙ্ঘন থাকবে না, বাড়াবাড়ি থাকবে না, শৈথল্যতাও থাকবে না, আবার বাড়াবাড়ির চরম পর্যায়েও পৌঁছে যাবে না, এর মাঝামাঝি থাকবে। যেমন উম্মতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর যে শরীয়ত দেওয়া ছিল সেই শরীয়তটা ছিল কঠিন, কঠিন থেকে কঠিন শরীয়ত। এমনকি তাদের কাপড়ে যদি নাপাক লাগত সেই কাপড় পর্যন্ত কেটে ফেলতে হতো, এটি কঠিন শরীয়ত ছিল তাদের জন্য। বহু জিনিস তাদের জন্য হারাম ছিল, যেমন গোস্তের মাঝে যে চর্বি আছে চর্বি তাদের জন্য হারাম ছিল। আর হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ধর্ম সেই ধর্মটা ছিল তুলনামূলকভাবে অনেকটা শিথিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্মের চেয়ে অনেক শিথিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেটি হলো মধ্যমপন্থী। এই উম্মত হলো মধ্যমপন্থী উম্মত, আর বিধানগুলো হলো মধ্যম পন্থার বিধান। এর মাঝে কোনো ধরনের এফরাত নেই, তাফরিত নেই, বাড়াবাড়ি নেই, সহনশীলতা আছে, বুঝে শুনে আমল করার বিধান রয়েছে সেখানে, আন্দাধন্দা কোনো আমল করার সুযোগ এই ধর্মে রাখা হয়নি। কিন্তু আজকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আক্ষেপের বিষয়, অনুতাপের বিষয়, যেটি নাকি আজ উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ অর্ধশিক্ষিত এবং কম শিক্ষিত, অর্থাৎ ধর্মীয় লাইনে অর্ধশিক্ষিত কম শিক্ষিত, তারা ধর্মের মাঝে যে ধরনের ইফরাত আর তাফরিত, বাড়াবাড়ির দেয়াল রচনা করেছে, যার দ্বারা আজকে এই সুন্দর শাশ্বত ধর্মটি আজকে অনেকের কাছে, নন মুসলমানদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছি। নফল ইবাদতকে আমরা ফরজের পর্যায়ে নিয়ে গেছি একদল, আর একদল হল নওয়াফেলকে অস্বীকারই করে ফেলছে, নওয়াফেলের কোনো মর্যাদাই তারা ঠিক রাখেনি। এই দুই দলই হল সীমালঙ্ঘনের চরমে আছে। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য এমনটি নয়। উম্মতে মুহাম্মাদি হবে সহনশীল, উম্মতে মুহাম্মাদি হবে ধৈর্যশীল, উম্মতে মুহাম্মাদি একাধিক আমলের যদি সুযোগ থাকে। তো যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, কিছু মানুষ আছে যারা বাড়াবাড়ির চরমে পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই আয়াতটি দুবার বলেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক। হে আহলে কিতাব, হে কিতাবের অনুসারীরা, কিতাবের অধিকারীরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করো না। বাড়াবাড়ি অর্থাৎ যে জিনিসটি শরীয়তে আছে সে জিনিসটি অস্বীকার করা, এটিও যেমন বাড়াবাড়ি, যে জিনিসটি নাই সে জিনিস শরীয়তের নাম দিয়ে শরীয়তে সংযোজন করা, এটিও বাড়াবাড়ি। লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মের ভিতরে কোনো ধরনের, তোমাদের দিনের ভিতরে কোনো ধরনের বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করো না। কিন্তু সেই বাড়াবাড়িটাকেই আজকে আমরা ট্রেডিশনে পরিণত করে নিয়েছি। আজকে আমরা দলাদলিতে এমন বিভক্ত হয়ে গিয়েছি যে প্রত্যেকেই আজকে একজন আরেকজনকে শত্রু বানিয়ে ফেলেছি। তো আমরা যেন এ ধরনের বাড়াবাড়ির আশ্রয় না গ্রহণ না করি। বহু আমলের ক্ষেত্রেও আমরা বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করেছি আজকে। তার মাঝে একটি হল লাইলাতুন নিসফ মিন শাবান। আজকে দেখুন শাবান মাসের নর্থ আমেরিকার ক্যালেন্ডার অনুযায়ী আজকে 12 তারিখ গিয়েছে, কালকে 13 তারিখ, আর রবিবার দিন গত রাতে হবে হল 14 তারিখ। রবিবার দিন গত রাতে হল 15 তারিখের রাত হবে, আজকে অলরেডি 13 তারিখ শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, এই লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে, যেটা আমাদের দেশে সাবকন্টিনেন্টাল এরিয়াতে এটাকে শবে বরাত বলা হয়, আসলে এই ওয়ার্ডটা হলো সহি নয়। শবে বরাত, সব শব্দের অর্থ হল রাত, এটি ফার্সি ভাষা। বরাত অর্থাৎ হল ভাগ্যরজনী। শবে বরাতের রাত অর্থাৎ হল ভাগ্যরজনীর রাত, এ কথা বলে থাকে। আসলে এ কথাটা কোরআন হাদিসের সঙ্গে একটা সাংঘর্ষিক হলো ব্যাপার। এ রাতের আসল নাম হল লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখের রাত। এই 15 তারিখের রাতে আমাদের সমাজে দেখা দেয় এক দল মানুষ এমন কিছু কার্যবলী, এমন কিছু আমল শুরু করে দিয়েছে যেটি নাকি সম্পূর্ণ দীন ইসলামের পরিপন্থী। আবার আরেকটি দল এই রাতকেই অস্বীকার করে, এ রাতের কোনো ফজিলতি নাই, এটি অস্বীকার কর, এটিই হলো দিনের পরিপন্থী কথা। দিন ইসলাম হলো সহি যে কথা, সেটিকে মানার নামই হলো দিন ইসলাম। দেখুন, শাবান মাস যেটি আসছে, এই শাবান মাস এটি হলো একটি মহিমাম্বিত মাস, একটি গুরুত্বপূর্ণ মাস, যেটি পবিত্র রমাদানের সঙ্গে বর্ডার, অর্থাৎ রমাদানের সঙ্গে মিশে গেছে এই মাসটি। আর অধিকাংশ মানুষ এই শাবান মাসের গুরুত্ব না বুঝে এই মাসে ইবাদত বন্দেগীর থেকে নিজেদেরকে হলো মাহরুম করে রাখে। সব কিছু প্ল্যান করে রাখে, রমাদানে করব, নফল সালাত রমাদানে আদায় করব, কোরআন তেলাওয়াত রমাদানে গিয়ে করব, দান খয়রাত রমাদানে গিয়ে করব। অধিকাংশ মানসিককেই দেখা যায় যে এই মাসে তারা হলো গাফেল থাকে, এই মাসে তারা ইবাদত বন্দেগি খুব একটা বেশি করতে চায় না। দেখুন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং সাহাবায়ে কেরাম তারা এই মাসে পবিত্র শাবান মাসে কোন ইবাদতটি বেশি করেছেন সেটি হলো, তারা হলো এই মাসে হলো রোজা রেখেছেন, অনেক বেশি রোজা রেখেছেন। একটি রেওয়ায়েতে আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, كان النبي صلى الله عليه وسلم يصوم فيه اكثر مما يصوم في غيره من الشهور। হুজুর এ মাসে এত বেশি রোজা রাখতেন যে যত রোজা তিনি অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। وكان سنه النبي صلى الله عليه وسلم, এটা হলো সুন্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। انه كان يصوم حتى يقال انه لا يفطر, এত বেশি রোজা রাখতেন মনে হতো যে তিনি কোনোদিন ইফতারি করেননি, অর্থাৎ কোনোদিন রোজা ভাঙেননি, প্রত্যেক দিনই রেখেছে। সুম্মা ইফতিরু আইয়ামান তাতুল হাত্তা ইয়াকাল লা ইয়াসুম, আবার কখনো কখনো কয়েকদিন পর্যন্ত রোজা রাখেননি এই শাবান মাসে, মনে হতো যে তিনি রোজায় রাখতেন না। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অ্যাকচুয়ালি রমাদান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতেন না। অন্য রেওয়ায়েতে আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্নাহু মা ইস্তাকমালা সিয়ামা শাহরিন ফাকাত সিয়ামা শাহরিন কত গায়রা রমাদান, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রমাদান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাসটি তিনি রোজা রাখেন নাই। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়েত বর্ণিত হয়েছে, ইন্নাহু সাআলাহু, তিনি হুজুরকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ لم أراك تصوم في شهر من الشهور ما تصوم من شعبان, يا رسول الله আপনাকে তো শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতে দেখেছি অন্য কোন মাসে আমরা এত বেশি নফল রোজা রাখতে তো দেখি না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন, ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان, এটি হলো এমন একটি মাস যেখানে মানুষ গাফেল হয়ে যায়, রমাদান এবং রজবের মাসখানে এই মাসটি মানুষ ভ্রুক্ষেপ করে না। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এটি হলো এমন একটি মহিমান্বিত মাস যেই মাসে রব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পৌঁছানো হয়। ওয়া আহাব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাঈমুন, আর আমি চাই যে আমার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখনই পৌঁছুক যখন আমি রোজা অবস্থায় থাকব। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এই রাওয়ায়েত বর্ণনা করেছেন। যেমন নাকি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রেখেছেন, কি জন্য? وذلك يومان تعرض فيهما الاعمال على رب العالمين, এই দুদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পৌঁছানো হয়। واحب ان يعرض عملي وانا صائم, আর আমি পছন্দ করি যখন আমার আমল আল্লাহর সামনে পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। فصيام يقرب العبد من الله سبحانه وتعالى ويجعله اهلا, আর রমাদান রোজা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং নিকটে নিয়ে যায়। সুতরাং আমি এই মাসে রোজা রাখাটা এই জন্য পছন্দ করি, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই মাসে রোজা রেখেছেন, অধিক পরিমাণে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম অধিক পরিমাণে নফল রোজা রেখেছেন। তবে যাদের শরীরে দুর্বলতা আছে তাদের জন্য তিরমিদির একটা হাদিস আসছে, শাবানের শেষের 15 দিন রোজা না রাখার তারগিব দিয়েছেন নবী আলাইহিসসালাম, কারণ কি, এরা শারীরিকভাবে দুর্বল। যদি শাবান মাস পুরাটি রোজা রাখে, হতে পারে সে এত দুর্বল হয়ে গিয়েছে, এই দুর্বলতার কারণে রমাদানের ফরজ রোজা তার জন্য রাখা সম্ভবপর হয়নি। তিরমিজির 138 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, ইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুম, যখন শাবানের আর 15 দিন বাকি থাকবে তখন তোমরা রোজা রেখো না। ওই সময় রোজা রাখলে তোমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাবা, তোমরা সেই সময় রোজা রেখো না। আর যাদের শারীরিক স্ট্রেংথ, বডির স্ট্রেংথ ভালো আছে, তারা যদি হিম্মত করে রাখেন, যার দ্বারা রমাদানের রোজাতে ব্যাঘাত ঘটবে না, তাহলে তাদের জন্য কোনো দোষ নাই। দেখুন, দুই তিন বছর আগে এখানে আমার এক স্টুডেন্ট আছে, সে স্টুডেন্ট বলতে গেলে শাবান মাস পুরাটাই রোজা রেখেছে। একদিন আমি তাকে বললাম যে আপনি ফিজিক্যালি অনেক দুর্বল, সুতরাং আপনার জন্য শাবান মাসের পুরাটা রোজা রাখা দরকার নেই, আপনি দুর্বল হয়ে গেলে রমাদানে আপনার রোজা রাখতে ব্যাঘাত ঘটতে পারে। তিনি আমার কথা শুনলেন না। মাশা আল্লাহ, রমাদান শাবান মাস রোজা রেখে দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, রমাদান শুরু হয়ে গেছে, রমাদানে রোজা রেখে অফিসে গেছে সকালবেলা, রাতে ঘুম নাই, দীর্ঘ সময় তারাবি পড়েছে, ঘুম নিদ্রাহীনভাবে অফিস করতে গেছে, অফিসে চেয়ারের উপর থেকে কাত হয়ে পড়ে গেছে, এরপরে হলো 10 দিনের মতো হসপিটালে থাকতে হয়েছে, রমাদান মাসে রোজা রাখতে পারেনি। এই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছেন তাদের জন্য যাদের এরকম ফিজিক্যাল দুর্বলতা আছে, ইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, শাবানের বাকি যে 15 দিন আছে, দুর্বল যারা আছে তারা যেন রোজা না রাখে, রোজা রাখলে তাহলে তারা দুর্বল হয়ে যাবে, এই দুর্বল হলে তখন রমাদানের রোজাতে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, রমাদানের ফরজ রোজা ছুটে যেতে পারে। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত সম্পর্কে ওলামায়ে কিরামদের মাঝে আগের যুগ থেকেই দুটি গ্রুপ হয়ে গেছে। কিছু কিছু ওলামায়ে কিরাম আছে এ রাতের কোনো ফজিলতকেই স্বীকার করেন না, যেমন ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল আরবি রহিমাহুল্লাহ, তারা এই সম্পর্কে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যে হাদিসগুলো আছে কোনো হাদিসটাই গ্রহণ করেন না, এটি হলো একটি গ্রুপ। আর অন্যান্য ওলামারা তারা বলেন কিছু কিছু হাদিস আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাতের ইবাদত সম্পর্কে কিছু কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো হাসান দারোজার। আরব বিশ্বের বর্তমানের ক্ষণজন্ম এক আলেম আছে, আল্লামা ইউসুফ কারদাবি দামত বরকাতুহুমুল আলিয়া, আপনারা জানেন আল হালাল আল হারাম একটি বই লিখেছেন, ওনার আল খিতাব লিশাইখ আল কারদাবি, এই কিতাবের 190 নম্বর দ্বিতীয় খণ্ডের 190 নম্বর পেজে তিনি বলেছেন, وهناك حديث من حسن بعض احاديثها ليله النصف من شعبان العباده সম্পর্কে কিছু কিছু হাদিস আসছে যেগুলো সনদের দিক দিয়ে হলো শক্তিশালী, অর্থাৎ হলো হাসান দারজার, হাসান পার্ট কাইন্ড অফ দা সহিহ, যেমন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তাবরানি কবীরে এ হাদিস বর্ণনা করেছেন, তারপরে আউসাতে বর্ণনা করেছেন, ইবনু হাব্বান তার সহিহতে এই হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসটিকে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলে, ইত্তালা আল্লাহু জামিআ খালকিহি লাইলাতান নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তালিউ অবতরণ করেন। কিসের দ্বারা অবতরণ করে? রহমতের সাথে, মাগফিরাতের সাথে, এবং বান্দাদের দিকে তিনি দৃষ্টিপাত করেন, ক্ষমার এবং মহাব্বতের দৃষ্টিপাত নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর সেদিন, সে রাতে তিনি সমস্ত মখলুকাতকে, সমস্ত মানব জাতিকে ক্ষমা করে দেন যারা ক্ষমা চায়। তবে দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না চাইলেও। একটা হলো মুশরিক, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন না। দেখুন, এই শিরক দ্বারা কাদের বোঝানো হয়েছে? যারা নাকি মুসলমান হয়ে শিরক করে, ইমানদার হয়ে শিরক করে। আর নন মুসলিম যদি শিরক করা অবস্থায় তৌবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর শের মুসলমান ইমান অবস্থায় শিরক করছে আর আল্লাহর কাছে মাপ চাচ্ছে, দোয়া করছে, আল্লাহ পাক এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, নবীর ঘোষণা, যে আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থায় মুসলমানের জন্য ক্ষমা পাওয়াটা একটু দুর্লভ হয়ে যায়। তবে হ্যাঁ, কবিরা গুনাহ থেকে যদি আল্লাহর কাছে মাগফিরাত করে একদম সেই গুনাহ থেকে যদি একদম খালি হয়ে যায়, অবশ্যই মাফ করবেন তাকেও। আও মুশাহিনিন, অথবা দুজন মানুষের মাঝে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তাদের মাঝে ফাইট হয়েছে, এরপরে 3 দিন অতিবাহিত হয়ে গেছে, তারা মীমাংসা হয়ে যায়নি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতেও তাদেরকে ক্ষমা করবেন না। এই যে এই হাদিসটি আসছে, এই হাদিসটা ইবনু হাব্বানও সহি বলেছেন, ইমাম তবরানিও সহি বলেছেন, আল মুনতাকা ফি কিতাব আত-তারগীব আত-তারহীব, এই কিতাবের মাঝে এর পূর্ণাঙ্গ রেফারেন্স আছে। সুতরাং এই হাদিসটি হল সহি। আরেকটি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে, সেটি হল কি, আমরা বলে থাকি শাবান শাহরুন, রজব শাহরুল্লাহ, রজব হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, ও শাবান শাহরি, আর শাবান হল আমি নবীর মাস, আর রমাদান শাহরু উম্মতি, আর রমাদান হল উম্মতে মুহাম্মাদির মাস। এই হাদিসটা, এর কোনো অস্তিত্ব নাই, লাইসা সহিহ, এই হাদিসটা হলো সহিহ হাদিস না, ফেব্রিকেটেড হাদিস এটি, সুতরাং কথাটা সত্য নয়। সুতরাং এ রাতের ফজিলতকে যারা অস্বীকার করে, তারাও হলো সীমালঙ্ঘন করে। আর এ রাতে কিছুটা যে ফজিলত আছে, এই ফজিলত অর্জন করতে গিয়ে যে পন্থায় আমরা ইবাদত বন্দেগি করে, এটাও হলো শরীয়ত সম্মত নয়, এটা হলো বাড়াবাড়ি। আমরা এ রাতে হালুয়া রুটি তৈরি করি, বিশেষভাবে গোসল করে কেউ কেউ, আবার সারা রাত মসজিদে ইবাদত বন্দেগি, মসজিদে লাইটিং চলে, হালুয়া রুটির ব্যবস্থা হয়, মাঝে মাঝে আবার ডাব চুরিও হয়, কিন্তু এ রাতে তো এই ধরনের ঘটনা ঘটে থাকে, দল বেঁধে কবরস্থানে যায় এ রাতে, এগুলো সব হলো ইসলামসম্মত নয় এই কার্যগুলো। দেখুন, নফল ইবাদত প্রত্যেকটি হলো ইন্ডিভিজুয়ালি করতে হবে, নফল ইবাদত কালেকটিভলি ইবাদত নয়, ফরজ ইবাদত হলো কালেকটিভলি সম্মিলিত ইবাদত, যেমন জুমার নামাজ, ঈদের নামাজ, হজ, ওয়াসাক্ত নামাজ, এগুলো হলো কালেকটিভলি ইবাদতের বিধান রয়েছে। আর কিছু কিছু ইবাদত আছে যেগুলো নাকি নওয়াফেল, নওয়াফেল ইবাদত কালেকটিভলি শুধু রমাদান মাসে, শুধু কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ, এটার সুবুত আছে, এছাড়া আর কোনো কালেকটিভলি ইবাদত নফল ইবাদতের মাঝে নেই। সুতরাং এ রাতের যে আমরা যে হাদিসটি মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে হাব্বান আর ইমাম তবরানী যে হাদিসটি বর্ণনা করেছেন যার রাবিরা হল সেকা নির্ভরযোগ্য এবং হাদিসটি সহিহ হাসানের পর্যায়ের। সুতরাং এই হাদিসের দৃষ্টিকোণ থেকে কেউ যদি এরাতে ইবাদত করে তাহলে এটা নাথিং রং, ইবাদত করলে সে যে বেদাত করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, কথা বলাটা সীমালঙ্ঘন হবে। আল্লাহ রসুলের হাদিস আছে এটার উপরে। আবার এই ইবাদত করতে গিয়ে যে পন্থায় আমরা করে থাকি সেই পন্থাগুলো অবলম্বন করলে এটাও হলো বেদাতের পর্যায়ে চলে যাবে। সেই জন্য ইন্ডিভিজুয়ালি ইবাদত যদি কেউ এড়াতে করতে চায়, নফল নামাজ পড়ল, আল্লাহর কাছে তৌবা ইস্তিগফার করল, মাপ চাইল, ইন্ডিভিজুয়ালি ভাবে সম্মিলিতভাবে নয়, তাহলে এটা নাথিং রং। আর একটি যেটি নাকি মারাত্মক কথা এরাত সম্পর্কে আমাদের দেশে প্রচলিত রয়েছে, সেটি হলো যে ভাগ্য রজনী বলে থাকে। এ কথাটি একটি মারাত্মক রকমের হলো একটি ভুল কথা। নবী আলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, হা মিম আল কিতাবিল মুবিন, সূরাতুদ দুখানের থার্ড আয়াত, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআনকে অবতরণ করেছি একটি বরকতময় রাতে। এই বরকতময় রাত কোনটি? এ রাতে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, চতুর্থ আয়াতে যে বলছেন, ফিহা, এ রাতে, এই বরকতময় রাতে, যে রাতে পবিত্র কোরআন অবতরণ করা হয়েছে, ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ ভাগ্য বণ্টন করা হয়। ভাগ্য তো আগের থেকেই বণ্টন করা আছে, এটাকে দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাদের হাতে আগামী এক বৎসরের দায়িত্বকে এরাতে বুঝিয়ে দেওয়া হয়। ভাগ্য রজনী বলতে এটি বুঝায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতরণের রাতে ভাগ্য বণ্টন করেন। দেখুন, আমি আবার বলছি, ভাগ্য আগের থেকেই বণ্টন করা আছে। আপনি কার সাথে বিয়ে হবে, আপনার আপনি কতটুকু রিজিক পাবেন, এগুলো আগের থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুতরাং বণ্টন আগের থেকেই, আগামী এক বৎসরে কার মৃত্যু হবে, কার বিয়ে হবে, কার ছেলে হবে, কার কি হবে, কে অ্যাক্সিডেন্ট করবে, কার করোনা ভাইরাস হবে, এটি হলো দায়িত্বপ্রাপ্তদের ফেরেস্তাদের হাতে এই দায়িত্বকে এরাতে বুঝিয়ে দেওয়া হয়। সে রাতটিকে কোরআন অবতরণের রাত। সূরাতুদ দুখানের এই আয়াতের তাফসীর করতে গিয়ে একমাত্র একজন সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লাইলাতুল মুবারাকা বলে এই আয়াতে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়েছে, বোঝানো হয়েছে, অর্থাৎ হল শাবান মাসের ১৫ তারিখের রাত বোঝানো হয়েছে। ইমাম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ব্যাখ্যা করেছেন, তিনি ছাড়া আর তমাম গ্রুপ অফ সাহাবি, সমস্ত সাহাবিদের ব্যাখ্যা হল লাইলাতুল মুবারাকা হল ওই রাত যেটি নাকি লাইলাতুল কদর। কাজী আবু বকর এবং কতাদা, মুজাহিদ, হাসান, ওনারা তাফসীর করেছেন লাইলাতুল মুবারাকা আই লাইলাতুল কদর। আর শুধু একজন সাহাবি লাইলাতুল নিসফ মিন শাবান বলেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওমিনহুম মান ক্বালা আন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান, যে সকল ব্যক্তিরা বলেছে লাইলাতুল মুবারাকা এটি হলো এর দ্বারা লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের ১৫ তারিখের রাত বোঝানো হয়েছে, ওহুয়া বাতিলুন, এটি হলো একটি বাতিল কথা, এটি হলো একটি অনির্ভরযোগ্য কথা। লিআন্নাল্লাহ ক্বাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল মুবারাকার তাফসীর করে দিয়েছেন অন্য আয়াত দিয়ে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতরণ হয়েছে রমাদান মাসে। আবার রমাদান মাসে স্পেসিফিক ভাবে কোন রাতে নাজিল হয়েছে সেই রাতের নামে একটি সুরাও অবতরণ হয়েছে, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে, কদরের রাতে কোরআন অবতরণ হয়েছে। সুতরাং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুম্মা কাল মান জামা আন্নাহু ফি গায়রিহি ফাকাদ আযামাল ফিদিয়া আলাল্লাহ, যেই ব্যক্তি লাইলাতুল মুবারাকার অর্থ লাইলাতুন নিসফি মিন শাবান নিয়েছে, সে আল্লাহর উপর কঠিন মিথ্যা আরোপ করল। তাহলে ভাগ্য রজনী যেটি বলা হয়, সেই ভাগ্য রজনীটা আদৌ লাইলাতুন নিসফি মিন শাবান নয়, এটি হলো লাইলাতুল কদরের রাত। সুতরাং এটি হলো আমাদের সমাজের একটি হলো ভুল কথা প্রচলিত রয়েছে। এরপরে আরেকটি আমল লাইলাতুন নিসফি মিন শাবানে রাখে করে, সেটা হলো পরের দিন হলো রোজা রাখে। পরের দিন প্রত্যেকে রোজা রাখে। এই রোজাকে আমরা বলে থাকি কি, আমাদের সমাজে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবানের। আসলে লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা সম্পর্কে যে হাদিসগুলো আসছে, একটা হলো সনদের দিক দিয়ে হলো শক্তিশালী হাদিস নয়, বরং হলো ওটা লাইলাতুন নিসফি মিন শাবানের শবে বরাতের রোজা না, ওটা হলো শাবানের রোজা। নবী আলাইহিসসালাম শাবানের রোজা রেখেছেন। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম বুখারী মুসলিম রেওয়ায়েত করেছেন, কালাত লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন শাহরিন আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ ও ফি রাওয়ায়া কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলান। নবী আলাইহি সালাতু ওয়াসালাম শাবানের চেয়ে অন্য কোনো মাসে আর বেশি, এত বেশি নফল রোজা রাখেন নাই। আরেকটি হাদিস আসছে যেটা নাকি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, যে হাদ্দাসানা আহমদ ইবনে মুনি হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন আখবারানা আল হাজ্জাজ ইবনে আরতাব عن يحيى ابن ابي كثير عن وروى عن عائشه قالت فقدت رسول الله صلى الله عليه وسلم একদিন রাতে হুজুর আমার ঘরে ঘুমিয়েছিলেন, হঠাৎ রাতে উঠে দেখি হুজুর নাই, فخرجت এরপরে আমি ঘর থেকে হুজুরের তালাশে বের হয়ে গেলাম, فاذا هو بالباقي আমি যে হুজুরকে খুঁজতে 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 যে জান্নাতুল বাকির সামনে পেলাম। এরপরে ফাকালা আমাকে দেখেই হুজুর বললেন, আকুন্তি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইক ওয়া রাসূলু, যে তুমি কি ভয় করেছো আয়েশা যে আল্লাহ পাক তার রসুলকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন, তুমি বিধবা হয়ে গেছো, তুমি স্বামীহারা হয়ে গেছো, এটা ভয় করেছো? এরপরে হযরত আয়েশা যে কথা বলেছেন সেটা বড় ফানি কথা। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, যে আমি তো ধারণা করেছি যে আপনি আমার কাছ থেকে উঠে গিয়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন, এ কথা তিনি বলছেন। তখন হুজুর বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, এই রাতে লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন, فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ, বনি কলব গোত্রের ছাগলের পশমের চেয়ে বেশি সংখ্যক মানুষকে তিনি এরাতে মাফ করে দেন। এটি একটা হাদিস, কিন্তু এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, قال ابو عيسى سمعت محمدا يضعف هذا الحديث, এটা হলো কঠিন দরজার, অসাধ্য দরজার, এটা হলো একটা যাইফ হাদিস। وقال عيسى ابن ابي كثير لم يسمع من عروة والحجاج ابن ارطا لم يسمع من يحيى ابن ابي كثير, এখানে দুইজন রাবি আছে যারা একজন আরেকজন কাছ থেকে এই হাদিসটি শুনেনি, অর্থাৎ চেইন অফ ন্যারেশনের মাঝে যদি নাকি কাট অফ হয়ে যায়, একজনের থেকে আরেকজন যদি কাট অফ হয়ে যায়, সেটাকে মুরসাল হাদিস বলা হয়। এই মুরসাল হাদিস দিয়ে শরীয়তের কোনো বিধানকে প্রুফ করা যায় না। সুতরাং এই রাতে এই হাদিসকে সামনে রেখে ইবাদত যদি করতে বলা হয়, এই হাদিসটি অসাধ্য দরজার হলো যাইফ হাদিস। তবে
হযরত মুআয বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তবরানী আর আওসাত যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটি হলো সহিহ হাদিস। মূল কথা হলো যে এই সম্পর্কে কিছু হাদিস, 15 তারিখের রাতে ইবাদত বন্দেগি সম্পর্কে কিছু হাদিস আসছে জঈফ, আর কিছু হাদিস আসছে হাসান। সুতরাং কেউ যদি হাসান হাদিসের উপর আমল করে যদি ইন্ডিভিজুয়ালি কোনো ইবাদত বন্দেগি করে, এটা অবশ্যই বৈধ এবং সওয়াবের যোগ্য, তাকে কখনোই বেদাত বলা যাবে না। আর যদি এ রাতে ইবাদত বন্দেগি করতে গিয়ে যদি বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করি, অবশ্যই এটা হলো শরীয়তের সীমালঙ্ঘন হয়ে যাবে, এটাও বাড়াবাড়ি হয়ে যাবে, এটাও শরীয়তের কাম্য নয়। সুতরাং এ রাতে যেন আমরা ইবাদত বন্দেগি করতে যেয়ে যেন বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ না করি, এবং এ রাতে কোনো ইবাদতই নাই, বেদা সব কিছু, এমনকি দোয়াও করা যাবে না, নফল নামাজও পড়া যাবে না, এ কথাটাও হলো সীমালঙ্ঘনের পর্যায়ে পড়ে যাবে, এটাও হলো শরীয়ত বিরোধী কথা। কারণ ইবনে হাব্বান আর তবরানির হাদিস ওটি হলো সহিহ হাদিস, হাসান হাদিস। সুতরাং আল্লাহর রসুলের একটি হাদিসকে যদি আমি অস্বীকার করি, তাহলে গোমরা হওয়ার জন্য আমি যথেষ্ট, এটি যথেষ্ট হয়ে যাবে। দেখুন, লাইলাতুন নিসফি মিন শাবানের যে আলোচিত ঘটনাটা, এটাই হলো আমাদের সমাজের মানুষ আমরা জানি না। আর আমাদের সমাজের এই আলোচিত ঘটনা সম্পর্কে আমাদের কোনো নলেজও নাই। সেটি কি? লাইলাতুন নিসফি মিন শাবানে ইসলামের এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। শাবানের রাতে, শাবানের রাতে অর্থাৎ কি, আরবি ভাষাতে রাত হলো আগে আসে, দিন পরে আসে। তো কোনো কোনো জায়গায় যদি রাত আসে তাহলে তার উদ্দেশ্য হয় হলো দিন। ইসলামের প্রাথমিক পর্যায়ে 16 থেকে 17 মাস পর্যন্ত মুসলমানরা বাইতুল মাকদাসের দিকে মুখ করে তারা নামাজ পড়েছেন, যেটা নাকি প্রিভিয়াস উম্মতদের জন্য কেবলা ছিল। কিন্তু নবী আলাইহিসসালামের ইচ্ছে ছিল আল্লাহ যেন কেবলাকে পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে আল্লাহ পাক ঘুরিয়ে দেন। সেই জন্য নামাজে মাঝে মাঝে নবী আলাইহিসসালাম আকাশের দিকে তাকাতেন। 16-17 মাস পরে আসরের নামাজের দুরাকাত হয়ে গিয়েছে, কোনো কোনো রাওয়ায়েতে জোহরের নামাজের কথাও আসছে। এরপরে নামাজের মাঝে দুরাকাত এখনও বাকি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দীর্ঘদিন যাবৎ আমি লক্ষ্য করছি যে আপনি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি বারবার আকাশের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করছেন যেন আমি কেবলা পরিবর্তন করে দিই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে নবী, আজকের থেকে আমি আপনার মনোপুত কেবলার দিকে আমি ডাইরেকশন চেঞ্জ করে দিলাম। সুতরাং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, সালাত আদায় করবে, তাদেরকে মসজিদুল হারামের দিকে মুখ করেই নামাজ আদায় করতে হবে। এই যে ঘটনাটা ঘটেছিল 2 হিজরিতে, কেবলা পরিবর্তনের ঐতিহাসিক পটভূমি, এই ঘটনা হয়েছিল হলো শাবান মাসের 15 তারিখে। আসল এই কেবলা, তাহবিলে কেবলা, এই মাসআলাকে বলা হয় তাহবিলে কেবলা, কেবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনাটি শাবান মাসের 15 তারিখে হয়েছিল। অথচ এটা আমাদের সমাজে কেউ জানেই না, আমাদের সমাজে কোনো এটা নিয়ে আলোচনাই নেই। এটি হলো সবচাইতে বড় ঐতিহাসিক ঘটনা লাইলাতুন নিসফি মিন শাবানের দিনে। তো এই জন্য এই রাতকে নিয়ে যেন আমরা কোনো ধরনের বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ না করি, এবং একজন আরেকজনকে যেন বেদাত করেছে, শিরক করেছে, এই ধরনের যেন উড়া ফতোয়া না দেই। দেখুন, আজকে আমাদের ফতোয়া দেওয়া বড় ইজি হয়ে গেছে, যে কেউ আজকে ফতোয়া দেয়, যে কেউ আজকে শরীয়তের মাসআলা নিয়ে বড় বড় পাণ্ডিত্যের আজকে হলো আমরা ই দেখাই, বাহাদুরি দেখাই। দিন ইসলাম এতটা ইজি নয়,
সাহাবায়ে কেরাম একটা ফতোয়া দিতে তাদের ঘাম ছুটে যেত, না জানি ভুল হয়ে যায় কিনা। হযরত আবু বকর নবী আলাইহিসসালামের সবচাইতে বেশি সাহবত পেয়েছেন। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হাদিস যতটুকু জানতেন অন্য কোনো সাহাবি জানতেন না। গারে হেরার বর্ণনা কার কাছ থেকে শুনবেন? আবু বকরের কাছ থেকে শোনা লাগবে। গারে সওরের হিজরতের রাতের হিজরতের ঘটনা আবু বকরের কাছ থেকে আমাকে শুনতে হবে। কেউ ছিল না সেখানে, সে আবু হুরায়রা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু এত বেশি হাদিস বর্ণিত হয়নি, তিনি এত বেশি হাদিস নকল করেননি। তার একটি কারণ, এটি ছিল সতর্কতা। যদি আমি আল্লাহর রসুলের কথা যদি নকল করতে গিয়ে মিস্টেক হয়ে যায় এটি হলো একটি কারণ, তার থেকে হাদিস এত বেশি বর্ণিত হয়নি। আর একটি কারণ ছিল, তিনি খেলাফতে বিজি ছিলেন, অন্যান্য কাজে রাষ্ট্র পরিচালনায় ইসলামিক সমাজকে অর্গানাইজ করা, ইসলামিক স্টেটকে একটা হলো পূর্ণাঙ্গভাবে অর্গানাইজ করে আনা, বাতিল ফেরকাদেরকে চিরতরে দমন করা, ইসলামের দুশ্মনদেরকে নিঃশেষ করে দেওয়া, তাদের মূল শিকড়কে মূলোৎপাটন ঘটিয়ে দেওয়া, এগুলো সব হযরত আবু বকরের জামানাতেই হয়েছিল। এগুলো দায়িত্ব আদায় করতে গিয়ে তিনি হাদিস বর্ণনার এতটা সুযোগ করে উঠতে পারেননি, এটিও হলো একটি কারণ। এই জন্য দেখুন ভাইরা, বন্ধুরা, বোনেরা, আমরা যেন উম্মতে মুহাম্মাদির টাইটেল যেটি আল্লাহ পাক দিয়েছেন মধ্যমপন্থী উম্মত, এখানে কোনো বাড়াবাড়ি নেই। দেখুন ইসলাম এমন একটি জিনিস, ইমাম আবু হানিফার দুজন সাগরেদ আছে, একজনের নাম হলো ইমাম মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইমাম আবু ইউসুফ। আরও সাগরেদ ছিলেন ইমাম জুফার, আরেকজন সাগরেদ ছিলেন তার। ওনাদের মাসআলার, ওস্তাদের মাসআলার 40% মাসআলাতে ছাত্ররা হলো দ্বিমত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা কিছুই বলেন নাই, কারণ হলো ইজতিহাদি মাসায়েলগুলো, শাখাগত মাসায়েলের ভিতরে এ ধরনের ইখতিলাফ করার সুযোগ উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত দরজা খোলা আছে। একই বিধানের ভিতরে ওস্তাদ একরকম ফতোয়া দিচ্ছেন, সাগরেদদের ফতোয়া আর একরকম, একদম 90 ডিগ্রি হলো অপোজিট, সুবহানাল্লাহ। কিন্তু তাদের মাঝে দ্বন্দ্ব ছিল না। আর আজকে আমরা কেন যেন আমরা উদারতা ভুলে গিয়েছি। একজন একটা মাসআলার উপর এক ধরনের আমল করছে, করতে দাও ভাই, আজকে কি এইগুলোর টাইম আছে? এই খোসাখুচির টাইম আছে? দুনিয়াতে কি হয়ে যাচ্ছে এগুলো খোঁজ খবর আছে? আমরা ওই রকম হয়ে গেছে, একজনের ঘরে আগুন লেগে গেছে, আর একজন বউকে বলতেছে এই সুন্দর আগুন আছে, কয়লা আছে, সুন্দর তাড়াতাড়ি যে ওখানে আলুগুলো পোড়া নিয়ে আসো। দেখেন একজনের ঘর পরে আরেকজন আলু পোড়া দেয়, সুবহান। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে, একের পর এক মুসলিম জাহান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আর আমরা হলাম এই শবে বরাতের ইবাদত নিয়ে ঝগড়া, আমিন নিয়ে ঝগড়া, এত বাড়াবাড়ির পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এই উম্মতের টাইটেল এরকম না, আমরা বনি ইসরায়েলের মতো হয়ে গেছি। এই উম্মতের টাইটেল হল উম্মতাম ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। নিজে যেটি আমল করছে আলহামদুলিল্লাহ, আরেকজন আমল করছে আলহামদুলিল্লাহ, ঝগড়া কি আছে এখানে? আপনি ভালো না লাগলে ওইটা করেন না, আপনি ঝগড়া কেন করবেন? আপনি বোঝেন না এই জন্য ওইটা রং হয়ে গেছে? এই অধিকার আপনাকে আমাকে কে দিয়েছে? শরীয়তে এই অধিকার দেয়নি। সুতরাং এগুলো নিয়ে যেন আমরা ঝগড়ায় জড়িয়ে না পড়ি। আজকে বড় আসলে আমার মন মানসিকতা আজকে ভালো নয়। আজকে এই লাইলাতুন নিসফ মিন শাবান এগুলোর মাইন্ডের ভিতরে নাই। আজকে মাইন্ডের ভিতরে শুধুমাত্র ঘুরপাক খাচ্ছে যে আমার মাতৃভূমিতে আজকে স্বাধীনতার 50 বৎসর পরে যে দীন ইসলামের যারা নাকি রক্ষক, তাদের উপরে যে বর্বরচিত হামলা চালিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, শহীদদের রক্ত আজকে আমার মাতৃভূমি আজকে হল রঞ্জিত হয়ে গিয়েছে। এই দেখে কি আর এই লাইলাতুন নিসফে শাবানের এই সব ওয়াজার মাথায় আছে? কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে আজকে দুনিয়াতে? গুজরাটের সেই নরখাদক হাজার হাজার মুসলমানকে হত্যাকারী, যে সমস্ত ভারত থেকে মুসলমানদেরকে বিরাট বিতাড়নের জন্য যাবতীয় ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে, যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, সেই নরখাদক মোদীকে নিয়ে আজকে আমাদের দেশে কি হচ্ছে? আজকে এই মোদি মুসলমানদের কাছে সম্মান পাওয়ার যোগ্য? তাহলে আবু জেহেলের কি দোষ ছিল, ফেরাউনের কি দোষ ছিল? তারাও তো সম্মান পাওয়ার যোগ্য। আবু জেহেল তো এত মানুষ মারেনি যেটা নাকি মোদি মেরেছে। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই, এই নরখাদকদের বিরুদ্ধে এই কথা বলতে গেলেই তারা স্বাধীনতা বিরোধী হয়ে যায়। আজকে আমার ভাইয়ের রক্তে আজকে ওই বাংলার জমিন আজকে রক্তাক্ত হয়ে গিয়েছে। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের উপর ভিত্তি করে ওই দেশে ইনশাআল্লাহ ইসলামের পতাকা পতপত করে তৌহিদের ঝান্ডা উড়বে। আর যে সকল স্বার্থন্বেষী মহলরা আজকে নিজেদের চেয়ারকে ঠিক রাখার জন্য, গদিকে ঠিক রাখার জন্য আজকে নিজের ভাইয়ের উপর গুলি চালিয়েছে, তাদেরও ইনশাআল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদের অপমানিত, অপদস্ত এবং তাদের শেষ পরিণাম আমাদেরকে দেখাবেন। এবং কিয়ামতের দিন দল বেঁধে এদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন এই শহীদরা দেখে দেখে হাসবে। আপনাদেরকে একদিন গজওয়ায়ে হিন্দের হাদিসগুলোর আলোচনা আমি করব। গজওয়ায়ে হিন্দের সমস্ত আলামত জাহির হয়ে গেছে। সেখানে মুসলমানদের সঙ্গে মুশরিকদের এক বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা নাকি নিজেদের জীবনকে উৎসর্গ করে দিবে, আল্লাহর রসুল তাদেরকে শহীদ বলে ঘোষণা করে দিয়েছেন। আজকের এই ভাইরা যারা নাকি আজকে নিজের রক্তকে ঢেলে দিয়েছেন, তারা গজওয়ায়ে হিন্দের আজকে ভূমিকার সময় প্রথম নম্বরের শহীদ হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। এবং পরিণাম হবে সেই যুদ্ধে মুসলমানদের চরম বিজয় অর্জিত হবে। সেই দিল্লির লাল কেল্লার উপরে মুসলমানদের তাওহীদের পতাকা পতপত করে উড়বে। সেদিন মুশরিকরা সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে মুসলমানদের হাতে। গজওয়ায়ে হিন্দ, এটা হলো এই মোদির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ায়ে হিন্দের সমস্ত আলামত আল্লাহ পাক জাহির করে দিয়েছেন। সেই জন্য কিছু কিছু ভাইরা এই কথাগুলা বলতে গেলেই তারা মনে করে থাকে যে আমরা বুঝি তাদের বিরোধিতা করছি। আমরা কারো বিরোধিতা করি না, সব মুসলমান আমাদের ভাই ভাই। কিন্তু সত্য কথা বলতে হবে, সর্বপ্রথম স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছিল, আত্মহুতি দিয়েছিল, জীবনকে উৎসর্গ, তারা ছিল ওলামায়ে কেরাম। আজকে ইতিহাস সেই কথাগুলো ভুলে গেছে। ইজিপ্টে ফ্রান্সের শাসন ছিল, ব্রিটিশদের শাসন ছিল, এই পশ্চিমা বেনিয়াদের শাসন থেকে দেশকে মুক্তি করেছিল আজহারের ওলামায়ে কেরামরা, রক্ত দিয়েছিল তারা। আর অন্যরা হল তাল ধরে আছে আলু পোড়ানোর জন্য। ওলামায়ে কেরামরাই হল স্যাক্রিফাইস করে। এই জন্য ওলামাদের এই আত্মত্যাগ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাদেরকে যেন শাহাদতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর যারা ওলামায়ে কেরামদের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আর হেদায়েত যদি ভাগ্যে না থাকে, সাদ্দাম গাদ্দাফির ভাগ্য যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন এবং আমরা যেন দেখে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দৃশ্যটা দেখান। গজওয়ায়ে হিন্দের হাদিসগুলোর আলোচনার দিন আপনাদেরকে আরো ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস সম্পূর্ণটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটি দুঃসংবাদ আছে, শোক সংবাদ আছে, দুঃসংবাদ নয়। মহতারাম একরামুল হক, তিনি কোভিডে আক্রান্ত হয়ে ঢাকাতে মারা গেছেন, তার জন্য পরিবার দোয়া চেয়েছেন। আর অসুস্থ আছেন আমাদের মোহাম্মদ খান প্রিন্স ভাইয়ের মা, তিনি ঢাকাতে লাইফ সাপোর্টে আছেন, তার জন্য দোয়া করব আমরা। আমাদের আবু রেজা রব্বানী ভাইয়ের শাশুড়ি মন্ট্রিয়ালে বাংলাদেশে, তিনিও অসুস্থ এবং শেষ পর্যায়ে আছেন, তার জন্য দোয়া করব। মকদুম জামান ভাইয়ের বড় বোন অসুস্থ, তার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম হাইয়িনা রব্বানা ফিস সালাম তাবারাক রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রব্বুল আলামিন। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, বুক ভরা কান্না নিয়ে, ইয়া আল্লাহ চোখ ভেজা সুরত নিয়ে তোমার কাছে ইয়া আল্লাহ ফরিয়াদের হাত উঠিয়েছি রব্বুল আলামিন। এই গজওয়ায়ে হিন্দের যে আলোচনা নবী করে গেছেন, সেই গজওয়ায়ে হিন্দের আল্লাহ ভূমিকা পালন করতে গিয়ে যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথকে রঞ্জিত করে দিয়েছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। হে আল্লাহ তুমি শহীদদের কাতারভুক্ত হয়ে হযরত হামজার সঙ্গে, হে আল্লাহ যায়েদ বিন হারেসার সঙ্গে, আবদুল্লাহ বিন রওয়াহার সঙ্গে, হে আল্লাহ জাফর তৈয়ারের সঙ্গে, হে আল্লাহ তুমি তাদের হাসর নাসর নসিব করো রব্বুল আলামিন। হে আল্লাহ যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে হে আল্লাহ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, তোমার দ্বীনের মর্যাদাকে সমুন্নত রাখতে গিয়ে আজকে আল্লাহ জুলুমের শিকার হয়েছে, ইয়া আল্লাহ তুমি এই আলেম ওলামাদের উপর রহম করম করো। ইয়া আল্লাহ গোটা জাতি যখন ঘুমিয়ে আছে, গোটা জাতি যখন ইয়া আল্লাহ নিদ্রায়, গভীর নিদ্রায় ইয়া আল্লাহ ডুবে আছে, সেই সময় ওলামায়ে কেরাম আজকে জাতিকে উদ্ধারের জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছে। ইয়া আল্লাহ তুমি ওলামায়ে কেরামের এই ত্যাগকে ইয়া আল্লাহ তুমি কিয়ামতের দিন শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ তুমি বিনিময় দান করো। রব্বুল আলামিন যারা জুলুম করেছেন, জুলুম করছেন, ইয়া আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমরা তাদের হেদায়েত চাই, তাদের ধ্বংস চাই না। যদি হেদায়েত ভাগ্যে না থাকলে, ইয়া আল্লাহ তুমি কওমে আদ, কওমে ফিরআউন, কওমে সামুদ, ইয়া আল্লাহ কওমে ফিরআউন তাদের মতো ইয়া আল্লাহ তুমি তাদেরকে হালাক করে দাও। ইয়া আল্লাহ তুমি জমিনকে আল্লাহ জুলুম মুক্ত করে দাও। রব্বুল আলামিন আবু জেহেলের ভাগ্য তাদেরকে ইয়া আল্লাহ দেখিয়ে দাও, সাদ্দামের ভাগ্য তাদেরকে দেখিয়ে দাও, গাদ্দাফির ভাগ্য তাদেরকে দেখিয়ে দাও। হে আল্লাহ যারা আমার দেশের মানুষদেরকে, হে আল্লাহ জীবিত মানুষদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পাখির মতো গুলি করে মারে, যারা নাকি আল্লাহ গুম করে ফেলে, হে আল্লাহ তুমি তাদেরকে এই লোকগুলার ভাগ্যের মতো ইয়া আল্লাহ এক হে আল্লাহ ভাগ্য যেন তাদের হয়। হে আল্লাহ তুমি আমাদের মজলুমদের আহাজারি তুমি শোনো। হে আল্লাহ তোমার নবী বলেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, তোমার মাঝে আর মজলুমদের মাঝে কোনো পর্দা নাই। হে আল্লাহ তুমি তোমার জালালতের পর্দা উঠিয়ে দাও, তুমি এই মজলুমদের উপর রহম করম করো, জালেমদেরকে উপযুক্ত তুমি শিক্ষা দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ তুমি করোনা ভাইরাস দিয়ে যেভাবে জালেমদেরকে স্তব্ধ করে দিয়েছো, এই জালেমদেরকেও ইয়া আল্লাহ গায়েবি খাজানার থেকে এর চেয়ে বড় মহামারী দিয়ে আল্লাহ তুমি তাদেরকে হালাক করে দাও। জমিনকে আল্লাহ তুমি আল্লাহ পাক সাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ যেই দেশের মাটিতে ফজর থেকে এসা পর্যন্ত লক্ষ লক্ষ নাবালক শিশুরা পবিত্র কোরআন তেলাওয়াত করে, হেফজ করে, এই জমিনকে আল্লাহ তুমি মুশরিকদের হাতে তুলে দিও না। ইয়া আল্লাহ তুমি মুশরিকদের, তোমার নবীর উম্মতকে মুশরিকদের গোলামে পরিণত করো না। যারা দাসত্ব বরণ করে নিয়েছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে হালাক করে দাও। রব্বুল আলামিন হে আল্লাহ যে ভাই ইন্তেকাল করেছেন মরহুম ইকরামুল হক, তাকে ইয়া আল্লাহ তুমি শাহাদতের মর্যাদা দান করো। যারা অসুস্থ আছেন, যাদের নাম নেওয়া হয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ দারুশ শেফা থেকে শেফা দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মদি আজকে বড় অসহায়, তুমি ছাড়া আমাদের কেউ নাই। ইয়া আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদের উপর রহম করো, তুমি চেয়ে দেখো ইয়া আল্লাহ বদরে যেই 5000 সাহাবী আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছিলে, তুমি ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর উঠাবা না। ইয়া আল্লাহ তুমি ওই ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ মুসলিম জাতিকে তুমি এক ও নেক বানিয়ে দাও। আর কোনো দুঃসংবাদ
আমাদেরকে আর শুনায়ও না, শুনতে শুনতে আমরা অধৈর্য হয়ে গেছি। আল্লাহ তুমি আমাদের উপর রহম করম করো, আমাদের গুনাকে মাফ করে দাও, তোমার খাঁটি দাসত্ব করার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম হে আল্লাহ সেই মজলুম নবীর উপর, যিনি দিনের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, হে আল্লাহ যিনি হে আল্লাহ দন্দন শহীদ করে দিয়েছেন সেই নবীর হে আল্লাহ রওজা মোবারকে আমাদের সালাম পৌঁছে দাও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
ইনশাআল্লাহ আগামী সোমবারে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।